ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আমাদের আজকের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। আজকের আয়োজনে আছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
বাহরাইনের রাজধানী মানামায় একটি বাড়িতে আগুন লেগে 3 বাংলাদেশীর মৃত্যু এবং 2 আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট সম্পর্কে আমির খসরুর আরেকটি প্রতিবেদন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার 2013 সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আর রয়েছে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মাসকাওত আহসানের একটি বিশ্লেষণ।
সেনাবাহিনী এখানে তাদের কঠোর মনোভাব প্রকাশ করেছে, কারণ একের পর এক দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর উপরে, তাদের নিরাপত্তা কর্মীদের উপরে আঘাত আসছে।
তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাশিয়ার সেনারা ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চলের প্রধান 2 বিমানবন্দরের নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে। একটি খবরে বলা হয়েছে রাশিয়ার নৌবাহিনী ইউক্রেনের উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটিও ঘিরে রেখেছে। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকভ ফেসবুকে পরিস্থিতিকে সামরিক আগ্রাসন বলে উল্লেখ করেন। তিনি বলেন রাশিয়ার সশস্ত্র সেনারা সেভাস্তোপোলের বেলবেক বিমানবন্দর ঘিরে রেখেছে, সেখানে রাশিয়ার নৌ ঘাঁটিও রয়েছে। অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা সিমফেরোপোলের আন্তর্জাতিক বিমানবন্দর টহল দিচ্ছে। আমাদের সংবাদদাতা এলিজাবেথ অ্যারট শুক্রবার সিমফেরোপোল বিমানবন্দরে পৌঁছান। তিনি দেখেন যে সেখানে বন্দুকধারীরা স্বয়ংক্রিয় মেশিনগান নিয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। রাশিয়ার সংবাদ মাধ্যমে এই ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করা হয়েছে। ওদিকে ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন না করে। তিনি কিয়েভ ত্যাগ করার পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তিনি বলেন আইনসঙ্গতভাবে তিনি হলেন নির্বাচিত প্রেসিডেন্ট। রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি শহরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে ইসলামিক চরমপন্থীদের সরে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। এর আগে জিহাদি জঙ্গি দল তাদের প্রতিদ্বন্দ্বী ওই দলের বিরুদ্ধে চূড়ান্ত সতর্কতা জারি করে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে আজাজ শহর এবং এর আশেপাশের এলাকা থেকে ইসলামিক স্টেট অফ ইরাক এবং লভান, যা ISIL নামে পরিচিত, তাদের লড়াকুদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ISIL আল কায়দা থেকে বেরিয়ে আসা একটি দল যারা গত বছর সিরিয়ার বিদ্রোহী দলের কাছ থেকে ওই শহরের নিয়ন্ত্রণ দখল করে নেয়। শহরটি তুরস্ক সীমান্তে অবস্থিত। বাহরাইনের রাজধানী মানামায় একটি বাড়িতে আগুন লেগে 3 বাংলাদেশি মারা গেছেন এবং 2 আহত হয়েছেন। মৃত 2 পরিচয় জানতে পেরেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা থেকে এক টেলিফোন বার্তায় আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত 2:30 দিকে ওই আগুন লাগার ঘটনা ঘটে বলে বাহরাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে। যে বাড়িটিতে আগুন লাগে সেখানে 50-60 বাংলাদেশি বসবাস করতেন। গত বছর জানুয়ারিতে বাহরাইনের অপর এক অগ্নিকাণ্ডে 13 বাংলাদেশির মৃত্যু হয়। 2012 সালেও এক অগ্নিকাণ্ডে 10 বাংলাদেশি নিহত হয়েছিলেন। 1976 সাল থেকে বিপুল সংখ্যক বাংলাদেশি জনশক্তি বাহরাইনে যাচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে 115 মধ্যে 112 ফলাফলে দেখা গেছে বিরোধী দল বিএনপি সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আমির খসরু আরেকটি রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন।
বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে বিএনপি সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন 53, আওয়ামী লীগ 44, জামাত 8 এবং জাতীয় পার্টি 1 সহ অন্যান্যরা পেয়েছেন 7। বিএনপি জামাত জোট প্রথম দফার 97 উপজেলা পরিষদ নির্বাচনেও এগিয়েছিল। নির্বাচনে সহিংসতা এবং কারচুপির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছে বিএনপি। যশোরে নির্বাচনী সহিংসতায় আহত 1 আওয়ামী লীগ কর্মী শুক্রবার মারা গেছেন। এদিকে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে উপজেলা পরিষদ চলাকালে ভীতি ছড়ানোর জন্য সরকার সহিংস কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করেছেন। এদিকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন,
সেই জন্য তাদেরকে মানুষেরও এই উপজেলা একটু বিজয়ী করে তাদেরকে খুশি করার চেষ্টা করেছে, এই কারণে যাতে তারা রাজপথে নেমে হানাহানি গোলযোগ না করে।
বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেন, জাতীয় পার্টি বিএনপির পক্ষে এই নির্বাচনে কাজ করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
দলবিরোধী কাজের অভিযোগে এক সময়কার প্রভাবশালী নেতা আব্দুর রেজাক মোল্লাকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়। রাজনৈতিক মহল মনে করছেন, এবার বোধহয় হলদিয়ার আরেকজন পরম শক্তিশালী নেতা লক্ষণ শেঠকেও বহিষ্কার করা হতে পারে। এ সম্পর্কেই আমাদের কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্ত জানাচ্ছেন।
রেজাক মুসলমান ও তফসিলি জাতি উপজাতিদের নিয়ে যে নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন লক্ষণ শেঠ, কিন্তু তাতে দিব্যি মানিয়ে যেতে পারেন। আরেক কৌতূহল, আইপিএস অফিসার নজরুল ইসলামের শুক্রবার সরকারি চাকরি থেকে অবসরের পর তার সম্ভাব্য কর্ম পরিকল্পনা নিয়ে। নজরুল অনেকদিন ধরেই মুসলিমদের সামাজিক ও অর্থনৈতিক পশ্চাৎপদতা এবং তা থেকে বেরিয়ে আসবার পথ নিয়ে লেখালেখি চালিয়ে যাচ্ছেন। অতীতে তিনি বিরোধে জড়িয়ে পড়েছিলেন বামফ্রন্ট সরকারের সঙ্গে, সম্প্রতি তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গেও। তিনি এবার রাজনৈতিক মঞ্চে আসতে চাইছেন কিনা, এলেও তা আম আদমি পার্টির ব্যানারে নাকি রেজ্জাক মোল্লার সঙ্গে, সেটাও রাজনৈতিক জল্পনার বিষয় হয়ে উঠেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গ সরকার এবং ইউনিসেফ আয়োজিত এক আলোচনা চক্রে পশ্চিমবঙ্গের মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে মা ও শিশু স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় আরও জানাচ্ছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু সহ দেশ বিদেশের বহু প্রতিষ্ঠানের মতে চূড়ান্ত সাফল্য পাওয়ার ক্ষেত্রে এ রাজ্যকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার এবং ইউনিসেফ আয়োজিত এক আলোচনা চক্রে পশ্চিমবঙ্গে মা এবং শিশুদের স্বাস্থ্য পুষ্টি পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট পেশ করা হয়। ইউনিসেফের এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শিশু মৃত্যুর হার গত তিন বছর থমকে 31 থেকে 33 মধ্যে। প্রতি হাজারে ওই সংখ্যক শিশু একদিন থেকে এক বছর বয়সে গিয়ে মারা যায় রাজ্যে। বিশেষজ্ঞদের বক্তব্য, এই হার কমে 30 নিচে যাওয়া উচিত ছিল। শিশু মৃত্যুর সংখ্যা নিরিখে এ রাজ্য দেশে ষষ্ঠ হলেও অগ্রগতি তিন বছর থমকে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিসেফের বিশেষজ্ঞরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বার্মার কর্তৃপক্ষ বলছে তারা সমস্যা জর্জরিত রাখাইন প্রদেশে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এর তাদের কাজ চালানোর অনুমতি দেবে না। ওই প্রদেশে রাষ্ট্রবিহীন রোহিঙ্গা সহ সংখ্যালঘু মুসলমানদের বাস। প্রেসিডেন্টের মুখপাত্র ইউ ইয়া হোটুট মায়ানমার ফ্রিডম সংবাদপত্রে শুক্রবার বলেন, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর অধীনে সরকার ওই সংস্থার কাজ করার পারমিটের মেয়াদ বাড়ানোর অনুমতি দেবে না। তারা বলছে দলটির কাজে স্বচ্ছতার অভাব রয়েছে। ওই মুখপাত্র ডক্টরস উইদাউট বর্ডার্স এর গত মাসের রিপোর্টের সমালোচনা করেছেন। ওই রিপোর্টে বলা হয়েছে রাখাইন প্রদেশের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত একটি অঞ্চলে সহিংসতায় 40 জনেরও বেশি রোহিঙ্গার নিহতের খবর রয়েছে, কিন্তু সরকার জোর দিয়ে বলছেন সেখানে বৌদ্ধ পুলিশও নিহত হয়েছে। এবারে খেলার খবর। সহকর্মী সেলিম হোসেন নজর রাখছেন বাংলাদেশে চলমান এশিয়া কাপ ক্রিকেট খেলার উপর। সেলিম, বলুন সর্বশেষ খবর কি?
এশিয়া কাপ ক্রিকেটে ভারত শ্রীলঙ্কার মধ্যকার খেলা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রীলঙ্কা 2 উইকেটে ভারতকে হারিয়েছে। আজ বাংলাদেশের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ভারত 50 ওভারে 9 উইকেটে 264 রান করেছিল। জবাবে শ্রীলঙ্কা 8 উইকেটে 49.2 ওভারে 265 রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ 103 রান করে, আর ভারতের পক্ষে সর্বোচ্চ রান করে 90 রান ধাওয়ান। আগামীকাল 1 মার্চ বাংলাদেশ খেলবে আফগানিস্তানের সঙ্গে।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন শর্ট ওয়েভ 25, 31 ও 41 মিটার ব্যান্ডে, যথাক্রমে 1575, 7405 ও 11850 কিলো হার্টজে, মিডিয়াম ওয়েভ 190 মিটারে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মানবাধিকার পরিস্থিতি রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং এতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জড়িত বলে অভিযোগ করা হয়েছে। এ সম্পর্কে বিশিষ্ট আইনজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ডক্টর শাহদিন মালিকের মন্তব্য সহ এখন শুনুন আমির খসরুর এই প্রতিবেদন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার 2013 সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক মাত্রায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে এবং তাদের উপরে সরকারের নিয়ন্ত্রণ প্রায়শই শিথিল হয়ে পড়ে বলে অভিযোগ করা হয়েছে। রিপোর্টে র‍্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার, আটক, বিচার কাজের দীর্ঘসূত্রিতা, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, শ্রম অধিকার লঙ্ঘন সহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে। রিপোর্টে বাক, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতা এবং দুর্নীতির কথাও বলা। রিপোর্টে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা বন্ধে সরকারের উদ্যোগহীনতার কথা উল্লেখ করা হয়। রিপোর্ট সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল এর প্রধান ডক্টর শাহদিন মালিক।
ভাবে তো এই রিপোর্টের সাথে দ্বিমত করা মুশকিল, কারণ যেসব বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তবে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে গ্রেফতার করা এবং অন্যান্য যেই মানে রাজনৈতিক অধিকারকে সীমিত করা, তথ্য প্রকাশ, মত প্রকাশের স্বাধীনতার উপরে আক্রমণ, এগুলো সবগুলির সাথে তো দ্বিমত করা মুশকিল। হয়তো কত খারাপ হচ্ছে বা অল্প খারাপ হচ্ছে সেটা হয়তো একটা তর্ক থাকতে পারে, তবে এটা বোধ হয় আমার দৃষ্টিতেও মনে হচ্ছে যে ইদানিংকালে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মানে জঘন্য ধরনের অপরাধ সংগঠন নিঃসন্দেহে বেড়ে গেছে। আর তার থেকেও বড় উৎকণ্ঠার ব্যাপার হলো ধরেন র‍্যাব এই তথাকথিত বন্দুক যুদ্ধ ইত্যাদি দিয়ে যে 100 লোককে র‍্যাব যে গত 10 বছরে হত্যা করেছে, এর একটার জন্য বিচার হয় নাই, একটার জন্য কোনো র‍্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে আইনের মুখোমুখি হতে হয় নাই। ফলে পরিস্থিতিটা উত্তরোত্তর খারাপ হচ্ছে এবং মানে আরো যেটা হবে যে একটি আইনের শাসনের প্রতি, যখন আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী যখন এইসব অপরাধ করে তখন আইনের শাসনের প্রতি সাধারণ মানুষেরও আস্থা কমে যাবে, ফলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা, অনিয়ম এবং সহিংসতা বাড়বে, যার প্রতিফলনও আমরা দেখছি অন্যান্য বিভিন্ন ঘটনায়।
ডক্টর শাহদিন, অবিলম্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী বন্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাগিদ দিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে তালিবান সহ উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর হওয়ার ব্যাপারে এক ধরনের নীতিমালার রূপরেখা তুলে ধরেছেন। তালিবানের সঙ্গে একদিকে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার এই দিকটি এবং খোদ পাকিস্তান সরকার এবং সমাজের ভেতর উগ্রপন্থীদের বিরুদ্ধে কীরকম ব্যবস্থা নেওয়া যেতে পারে সে সম্পর্কে দ্বিমত রয়েছে বলে মনে করা হয়। সেসব বিষয় নিয়ে করাচিতে বসবাসরত বিশ্লেষক মাসকাওয়াত আহসানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওয়াশিংটন স্টুডিও থেকে আনিস আহমেদ।
মাসকাওয়াত আহসান, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী সম্প্রতি সরকারের নতুন অভ্যন্তরীণ নিরাপত্তা নীতির একটা রূপরেখা ঘোষণা করেছেন, তো এই নীতির মূল দিকগুলো কি কি?
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার এই যে নতুন নিরাপত্তা নীতিটি একটি ধারণা দেবার চেষ্টা করেছেন, যেখানে উনি বলেছেন যে পাকিস্তান সরকার সম্প্রতি সেনা অভিযানে গিয়েছে এবং এ ধরনের আরো সেনা অভিযান তেহরিকি তালিবান পাকিস্তানের বিরুদ্ধে চলবে, মানে সরকারের কঠোর অবস্থানটি থাকবে কিন্তু এর পাশাপাশি একটি সমঝোতা উদ্যোগও থাকবে, যে সমস্ত তালিবানরা নাশকতার সঙ্গে সম্পৃক্ত নয় তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে তাদেরকে সমাজে সম্পৃক্ত করার একটি চেষ্টাও সরকারের মধ্যে থাকবে। সরকার এক্ষেত্রে দেখা গেছে যে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে, বিশেষ করে মুত্তাহিদা কওমি মুভমেন্ট তাদের সঙ্গে আলোচনা করেছে এবং তারা এই নীতি প্রণয়নে সাহায্য করেছে, যেখানে সরকারকে মোটামুটি ভাবে দৃঢ় সংকল্পবদ্ধ মনে হয়েছে যে তারা এই তালিবান সমস্যাটি সমাধানে যে শক্তি প্রয়োগের বিষয়টিকে বেশ সিরিয়াসলি নিয়েছে এবং এই কাজটি করছে। তবে আমার মনে হয় না যে এটিকে জনমানুষের সামনে নিয়ে আসা হবে, কারণ যেহেতু একটি নিরাপত্তা নীতি এবং এটি একটি অভিযান এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এখানে জড়িত রয়েছে।
তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে পাকিস্তান সরকারের আলোচনার বিপরীতে এই অবস্থান, অন্তত খানিকটা বিপরীতে এই অবস্থান নেওয়ার প্রধান কারণ কি বলে আপনার মনে হয়?
যতটা মনে হচ্ছে যে যখন সমঝোতা আলোচনা শুরু হয়ে গিয়েছিল তেহরিকে তালিবান পাকিস্তানের সদস্যদের সঙ্গে, তখন তো প্রথম সমস্যা যেটা হলো যে তারা এই সংবিধানকেই মানতে চায় না এবং তারা শরিয়া আইনের অধীনে আলোচনায় বসতে চায়, ওই তো একটি সমস্যা তৈরি হলো। অন্যদিকে লক্ষ্য করা গেল যে আলোচনা টেবিলে রয়েছে টিটিপি, যে এই টিটিপি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর কর্মীদেরকে হত্যা করছে, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এবং তার মানে আলোচনায় যে টিটিপি খুব একটা আন্তরিক নয় ওটি বোঝা গিয়েছিল। আর এর মধ্যে আরো একটি ঘটনা ঘটেছিল যে জুন্দুল্লাহ নামে একটি নতুন সশস্ত্র গ্রুপকে তারা বাজারে ছেড়ে দিয়েছিল যে আলোচনার টেবিলে থাকবে টিটিপি, অন্যদিকে ওই জুন্দুল্লাহ গিয়ে বিভিন্ন জায়গায় নাশকতা ঘটাবে। তো এইরকম একটি ঘোলাটে পরিস্থিতিতে তখন সরকার বাধ্য হয় সেনাবাহিনীর সঙ্গে আলোচনা ক্রমে সেনা অভিযানের দিকে যেতে, এবং বোঝা যায় যে টিটিপি যেহেতু সমঝোতা আলোচনায় অতটা আন্তরিক নয়, সুতরাং শক্তি প্রয়োগের প্রয়োজন আছে।
পাকিস্তানের একজন বিরোধী বিধায়ক বলেছেন যে সরকার যে নীতি ঘোষণা করেছে তা অত্যন্ত অস্পষ্ট। একজন বিশ্লেষক হিসেবে আপনি এ ব্যাপারে কি বলবেন?
সেটা কিন্তু আমার কাছেও খানিকটা মনে হয়েছে চৌধুরী নিসারের কথাবার্তা শুনে যে কেবলই রেটোরিক্স কিনা। তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, কিন্তু পাকিস্তানের যে সেনাবাহিনী প্রধান রাহিল শরীফ, ওনার সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সেনাবাহিনী এখানে তাদের কঠোর মনোভাব প্রকাশ করেছে, কারণ একের পর এক দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর উপরে তাদের নিরাপত্তা কর্মীদের উপরে আঘাত আসছে এবং এটি মূলত পাকিস্তানের সার্বভৌমত্বকেই চ্যালেঞ্জ করা। এই চ্যালেঞ্জটি যে এই মুহূর্তে তেহরিকে তালিবান পাকিস্তান ছুড়ে দিয়েছে, তখন সেনাবাহিনী সরকারের কাছে অনুরোধ করেছে যে এ ধরনের অভিযানের তাদেরকে সুযোগ দেয়া হোক, এবং সেই সময় নওয়াজ শরীফ সরকার দেখেছেন যে সেনাবাহিনীর সঙ্গে দ্বিমতে না গিয়ে মোটামুটি ভাবে সহমত পোষণ করাই ভালো। এখানে আমার কাছে মনে হয়েছে যে নওয়াজ শরীফ গ্রুপের মধ্যে অনেক দক্ষিণপন্থী লোকজন রয়েছেন যাদের যোগাযোগ রয়েছে তেহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে, জামাতের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে, সুতরাং তাদের খুব একটা আন্তরিকতা অভিযানের ব্যাপারে ছিল বলে মনে হয় না। এখানে সেনাবাহিনী এই অভিযানে বেশি সক্রিয়তা দেখিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। সেই দিক থেকে চৌধুরী নিসারের এই যে নতুন নিরাপত্তা নীতিটি, এটি সম্ভবত সেনাবাহিনীর সঙ্গে একটি সমঝোতা সম্পর্ক তৈরি হয়েছে সরকারের, সেটি সবার সামনে দেখানোর জন্য।
এই প্রসঙ্গেই জানতে চাই, আপনি কি মনে করেন যে উগ্রবাদ মোকাবিলায় পাকিস্তান সরকারের ভেতরেরই বিভিন্ন অংশ এবং বাইরেও সেখানকার সমাজে বড় রকমের মতভেদ রয়েছে?
সেটা অবশ্যই রয়েছে। যেমন সাধারণ মানুষের মধ্যে যেটা দেখা গেছে যে তারা চূড়ান্তভাবে চায় যে এই তালিবান সশস্ত্র জঙ্গিদের এই সমস্যাটি সমাধান হোক, তাদেরকে নির্মূল করা হোক। অন্যদিকে আপনি জানেন যে ক্ষমতায় রয়েছে নওয়াজ শরীফের সরকার এবং সেটি একটি দক্ষিণপন্থী সরকার, পাশাপাশি ইমরান খানের যে দলটি রয়েছে রাজনৈতিক দল, তারা দেখা যাচ্ছে যে তেহরিক তালিবান পাকিস্তানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। তো এইভাবে প্রশাসনে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে যেহেতু এটি একটি চর্চিত বিষয় পাকিস্তানে জঙ্গিবাদ, এদের সমর্থক গোষ্ঠী রয়েছে, কিন্তু আমরা যদি মোটা দাগে দেখতে চাই তাহলে দেখা যাবে যে অধিকাংশ মানুষ চাচ্ছে যে এই অভিযান চলুক এবং জঙ্গিবাদ নির্মূল হোক। তো জনগণ বলা যায় যে আসলে এই বিষয়টি চাচ্ছে এবং জনগণের সঙ্গে সেনাবাহিনীর চাওয়ারও সংহতি রয়েছে। ওইখানে আমার মনে হয় না যে এই যে সরকারের মধ্যে যে কিছু লোক আছে জামাতের বা তেহরিকে তালিবান পাকিস্তানের, এগুলো খুব একটা ভূমিকা রাখতে পারবে। আমার কাছে এই সাম্প্রতিক যে সেনা অভিযান সেটিকে মনে হয়েছে যে সেটির মধ্যে খুব প্রত্যয় রয়েছে এবং সেনাবাহিনী আসলে সমাধান করতে চায় সরকারের সঙ্গে মিলে।
মাসকাওয়াত আহসান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আজ শেষ হয়ে গেল আমেরিকায় কৃষ্ণাঙ্গ ইতিহাসের মাস, এ নিয়ে শুনুন বিশেষ প্রতিবেদন।
আহা,
যুক্তরাষ্ট্রে বিশেষ মর্যাদার সঙ্গে ফেব্রুয়ারি মাসে কৃষ্ণাঙ্গ ইতিহাসের মাস পালিত হয়। এ সময় বিশেষভাবে স্মরণ করা হয় আমেরিকার কৃষ্ণাঙ্গদের সংগ্রামের ইতিহাস। কিছুদিন আগে মুক্তি পেয়েছে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র 12 Years of Slave। এই ছবিটি তৈরি হয়েছে সলোমন নর্থাপের লেখার উপর ভিত্তি করে। 1841 সালে মিস্টার নর্থাপকে ধরে এনে ক্রীতদাস হিসেবে বিক্রি করা হয়েছিল। তাকে অপহরণ করেছিল সে সময় দাস বাণিজ্যে পরিচিত একটি নাম জেমস বার্চ। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় বার্চের ছিল অনেক ভূসম্পত্তি, পরে ক্রীতদাস হিসেবে বিক্রি করবে বলে সেখানেই সে অনেক কৃষ্ণাঙ্গ নারী পুরুষ শিশুকে আটকে রাখত, আর সেই জায়গাটিকে বলা হতো স্লেভ ফ্যান। আজও সেই স্লেভ ফ্যানের একটি ভবন টিকে আছে। সেই ভবনটি এখন রূপান্তরিত হয়েছে ক্রীতদাস জাদুঘরে। সেই ফ্রিডম হাউস জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পান ক্রীতদাসদের কী ধরনের নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। ক্রীতদাসরা খুব অল্প বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত। তাদের বেশিরভাগই কাজ করত স্থানীয় তামাকের খামারে, তাদেরকে দক্ষিণের তুলোর খামারেও বিক্রি করে দেয়া হতো। অন্য কোথাও পাঠিয়ে দেবার আগে তাদের এই স্লেভ ফ্যানে আটকে রাখা হতো। জেমস বার্চের স্লেভ ফ্যান ছিল দেশের সবচেয়ে লাভজনক দাস লেনদেনের ব্যবসা। যে ক্রীতদাসদের স্বাস্থ্য ভালো ছিল তাদের দাম ছিল বেশি। অনেক সময় এই ক্রীতদাসদের নতুন কাপড় পরিয়ে বাজারে নিয়ে যাওয়া হতো যাতে তাদের চড়া দামে বিক্রি করা যায়। এই ক্রীতদাসদের শেকল পরিয়ে রাখা হতো, শেকল পরা অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো মাইলের পর মাইল। আমেরিকার সিভিল ওয়ারের সময় এই স্লেভ পেন বন্ধ করে দেয়া হয়। 1963 সালে তৎকালীন প্রেসিডেন্ট এব্রাহাম লিঙ্কনের এমানসিপেশন প্রক্লামেশন শোয়ের মধ্য দিয়ে অবসান হয় দাস প্রথার। আমেরিকার ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় এই দাস প্রথার যুগ। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জাদুঘর। আজও সেখানে গেলে অনেকেই শুনতে পান ক্রীতদাসদের কান্নার শব্দ।
Oh yeah, I wonder what a girl sang for me one time. Oh man.
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবার ইমেল ও ডাকমার্ফত পাওয়া আপনাদের চিঠি এবং আমাদের জবাব নিয়ে আসছেন সেলিম হোসেন।
চিঠিপত্রের জবাবের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন প্রিয় শ্রোতা। আজ বেশ কয়েকটি ইমেল এবং ডাকে পাওয়া চিঠি আমার হাতে রয়েছে। প্রথমেই একটি ইমেল পড়ছি, দুজনে লিখেছেন। একজন হচ্ছেন আলভি মাসরুর খান, দক্ষিণ আলিপুর ফরিদপুর বাংলাদেশ থেকে, এবং তার সঙ্গে আহমেদ সাব্বির হোসেন। আপনারা লিখেছেন, আমাদের সালাম নেবেন, আমরা ফরিদপুর জিলা স্কুলে 10ম শ্রেণীতে পড়ি। আমরা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠানের শ্রোতা। আপনাদের বিশ্ব সংবাদ, বিজ্ঞান জগৎ, ইংরেজি শেখার আসর, টক টু আস এবং মিতালি অনুষ্ঠান আমাদের অত্যন্ত প্রিয়। আমাদের ঠিকানায় ভয়েস অফ আমেরিকার 2014 সালের দুটি ক্যালেন্ডার পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনাদের দুজনের ঠিকানা আমাদের কাছে এখন সংরক্ষিত থাকলো, আপনারা ক্যালেন্ডার পেয়ে যাবেন সময় মতো। ক্যালেন্ডারের জন্য আরও ইমেল করেছেন তানজিমুল ইসলাম জীবন। আপনি লিখেছেন রংপুর বাংলাদেশ থেকে, আমরা আপনাকেও ক্যালেন্ডার পাঠিয়ে দেব। চিঠি লিখেছেন শ্রী দীপক চক্রবর্তী, হাজারডাঙ্গা ফুলবাড়ি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। আপনি লিখেছেন, প্রিয় ভাইয়া ও আপু, বসন্তের শুভেচ্ছা নিবেন, আমি আপনাদের নতুন শ্রোতা, এই প্রথম ইমেল করলাম। আরও অনেক কথা লিখেছেন এবং আপনি আমাদের কাছে ফোন করেছেন কয়েকবার কিন্তু ফোনের জবাব পাননি, এবং আপনি আমাদেরকে একটা ফোন নম্বর দিয়েছেন। সেই নম্বরে আমি কিছুক্ষণ আগে ফোন করে কথা বলেছিলাম আপনার সঙ্গে, আপনি এবং আমার সঙ্গে কথোপকথন এখন শ্রোতাদেরকে শোনাচ্ছি। পঞ্চগড়ের দেবীগঞ্জ ফুলবাড়ি হাজারডাঙ্গা থেকে শ্রী দীপক চক্রবর্তী আমাদের সঙ্গে লাইনে আছেন। অনুষ্ঠান সম্পর্কে তিনি কিছু মন্তব্য করতে চান। হ্যালো,
আমি দেবীগঞ্জ, আমাদের জেলা পঞ্চগড়। আমি ভয়েস আমেরিকাকে অনেক ধন্যবাদ। আমি নিয়মিত ভয়েস আমেরিকাকে খুব সুন্দর লাগে, আপনাদের সুষ্ঠু এবং গ্রহণযোগ্য মানে এভাবে প্রচার করতেছেন, খুব ভালো লাগে। আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে বিশ্ব সংবাদ, এভাবে আপনারা আধা ঘন্টা করছেন। আমি যেমন ভয়েস আমেরিকা এখান থেকে শুনি, আপনাদের 89.6 ওখান থেকে আমি খবর প্রচারিত নিয়মিত শুনি। অনেক ধন্যবাদ, আর আমাকে একটা মানে 2014 সালের নতুন একটা ক্যালেন্ডার দিবেন।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ঠিকানা আমরা পেয়েছি, আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন। চিঠি লিখেছেন তপন লাহিড়ি রাজপুর কলকাতা থেকে। আপনি জানতে চেয়েছেন বারকোড কি। বারকোড হচ্ছে এক ধরনের সাংকেতিক চিহ্ন। বড় বড় শপিং মলে গেলে দেখবেন পণ্যের গায়ে ছোট্ট কাগজে দাম লেখা আছে, তার একটু ওপরেই কালো দাগ। সেই দাগে একটি ছোট্ট যন্ত্র কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা থাকে, যার মাধ্যমে লাল আলো বের হয়। এই যন্ত্রটিকে কালো কালো দাগগুলোর উপর ধরলেই কম্পিউটারে জিনিসটির নাম, মূল্য এবং অন্যান্য বিবরণ অটোমেটিক দিয়ে দেয়। মূলত কোনো বড় ধরনের ভুল যেন না হয় সেজন্য এই বারকোড ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে বারকোড এমন একটি কোড যা যন্ত্র ছাড়া পড়া প্রায় অসম্ভব। যন্ত্রটিকে ধরলেই সুন্দরভাবেই বারকোডের মধ্য দিয়ে কী লুকানো আছে সব তথ্য দিয়ে দেয়। এছাড়া আমাদের কাছে চিঠি লিখেছেন মকবুল হোসেন লায়েক। আপনি লিখেছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভয়েস অফ আমেরিকার কলাকৌশলী এবং সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনিও 2014 সালের একটি ক্যালেন্ডার চেয়েছেন, আমরা ক্যালেন্ডার আপনাকে পাঠিয়ে দিব। সুপ্রিয় শ্রোতা, আপনারা সবাই ভালো থাকুন, আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
এখন শুনব সংক্ষিপ্ত সংবাদ, পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাশিয়ার সেনারা ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চলের প্রধান দুটি বিমানবন্দরের নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে। একটি খবরে বলা হয়েছে রাশিয়ার নৌবাহিনী ইউক্রেনের উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটিও ঘিরে রেখেছে। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকভ ফেসবুকে পরিস্থিতিকে সামরিক আগ্রাসন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন রাশিয়ার সশস্ত্র সেনারা সেভাস্তোপোলের বেলবেক বিমানবন্দর ঘিরে রেখেছে, সেখানে রাশিয়ার নৌঘাঁটিও রয়েছে। অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা সিমফেরো পোলের বিমানবন্দর টহল দিচ্ছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে ইসলামিক চরমপন্থীদের সরে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। এর আগে জিহাদি জঙ্গি দল তাদের প্রতিদ্বন্দ্বী ওই দলের বিরুদ্ধে চূড়ান্ত সতর্কতা জারি করে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে আজাজ শহর এবং এর আশেপাশের এলাকা থেকে ইসলামিক স্টেট অফ ইরাক এবং লাভান্ত, যা ISIL নামে পরিচিত, তাদের লড়াকুদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বার্মার কর্তৃপক্ষ বলছে তারা সমস্যা জর্জরিত রাখাইন প্রদেশে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স তাদের কাজ চালানোর অনুমতি দেবে না। ওই প্রদেশে রাষ্ট্রবিহীন রোহিঙ্গাসহ সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় বাস করে। প্রেসিডেন্টের মুখপাত্র ইউইয়া হোটুট মায়ানমার ফ্রিডম সংবাদপত্রে শুক্রবার বলেন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর অধীনে সরকার ওই সংস্থার কাজ করার পারমিটের মেয়াদ বাড়ানোর অনুমতি দেবে না। তারা বলছে দলটির কাজে স্বচ্ছতার অভাব রয়েছে। ওই মুখপাত্র ডক্টরস উইদাউট বর্ডার্সের গত মাসের রিপোর্টের সমালোচনা করেছেন। ওই রিপোর্টে বলা হয়েছে রাখাইন প্রদেশের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত একটি অঞ্চলে সহিংসতায় 40 জনেরও বেশি রোহিঙ্গা নিহত হয়েছে। বর্মী সরকার জোর দিয়েছেন যে সেখানে একজন বৌদ্ধ পুলিশও নিহত হয়েছে। এ ব্যাপারে ডক্টরস উইদাউট বর্ডার্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ শুক্রবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর করেন। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গত 3 মাসে দ্বিতীয়বারের মতো সফর করেছেন। সেখানে ফ্রান্সের প্রায় 2000 সেনা মোতায়েন রয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ফ্রান্সের উপনিবেশ ছিল, সেখানে জাতিগোষ্ঠীগত সহিংসতায় সম্প্রতি হাজার হাজার মুসলমানেরা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান।
এই ছিল আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রযোজক ছিলেন ডেলোরেস ডেভিস এবং প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ রইল আপনাদের জন্য। আমি সতরূপা বড়ুয়া বিদায় চাইছি। ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.